ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি শুগুফতেন শ্রীন কুইন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবার সকাল থেকে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বিএনপি ঢাকা দেশব্যাপী টানা তিন দিনের হরতালের দ্বিতীয় দিন এবং অব্যাহত অবরোধের 28তম দিন সোমবার বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
দেশের পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আগামী 10 বছরে 3 গুণ বাড়ানোর লক্ষ্য স্থির করল সরকার।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সতরূপা বড়ুয়া। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আবারও কড়াকড়ি আরোপ করা হয়েছে। সোমবার সকাল থেকে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
3 জানুয়ারি থেকে বেগম জিয়া এই কার্যালয়ে অবস্থান করছেন। 18 জানুয়ারি বালির ট্রাক ও নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কার্যালয়ের ভেতরে আত্মীয়স্বজনদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রবেশের সুযোগ ছিল। সর্বশেষ রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে তার উপদেষ্টা এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু দেখা করে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কেটে দেওয়া হয় ডিশ, ইন্টারনেট ও মোবাইল কানেকশন। ওদিকে হরতাল ও অবরোধ দিয়ে বেগম জিয়া সহ 4 নেতার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ সহ অভিযোগে বেগম জিয়া সহ 4 নেতার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। জননেত্রী পরিষদের সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিকী দায়ের করা মামলাটি গ্রহণ করে আদালত গুলশান থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলায় আসামি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে। এর আগে ঢাকা ও কুমিল্লায় হুকুমের আসামি করে খালেদা জিয়ার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বিএনপি ডাকা দেশব্যাপী টানা 3 দিনের হরতালের দ্বিতীয় দিন এবং লাগাতার অবরোধের 28তম দিন আজ সোমবার বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
অবরোধ হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, বাস, ট্রাক, ট্রেন ও অন্যান্য যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপ, বোমা ও ককটেল বিস্ফোরণ এবং শতাধিক সরকার বিরোধীদের আটকের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। ঢাকা চট্টগ্রাম রেল লাইনের 12তাকিয়ায় দুর্বৃত্তরা ফিশ প্লেট উপড়ে ফেললে রাত 3টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রেনের ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হলে সমগ্র দেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ 12 ঘন্টা বিচ্ছিন্ন থাকে। রেল লাইন উপড়ে ফেলা ও অন্যান্য ঘটনায় 1 জন নিহত এবং অন্তত 30 জন আহত ও অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গভীর রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সংলাপ ও সহিংসতা বন্ধের দাবিতে যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন পুলিশ তার মঞ্চটি সরিয়ে নিয়ে গেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জহুরুল আলম, ভয়েস আমেরিকা, ঢাকা।
পূর্ব ইউক্রেনে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা তাদের বাহিনীকে শক্তিশালী করে তোলার ঘোষণা দিয়েছেন, যাতে এই বাহিনীর লোকবল প্রায় 1 লক্ষে পৌঁছবে। স্বঘোষিত গণপ্রজাতান্ত্রিক ডনেৎস্কের নেতা আলেকজান্ডার জাখারশেঙ্কোর উদ্ধৃতি দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের বার্তা সংস্থা ড্যান সোমবার বলেছে, শত্রুরা দক্ষিণ ডনেৎস্ক অঞ্চলে হামলা চালানোর উদ্দেশ্যে তাদের শক্তি বৃদ্ধি করছে। এখানে শত্রু বলতে ইউক্রেনের সরকারের কথা বলা হয়েছে। তাই সমতা আনার জন্য বিচ্ছিন্নতাবাদী বাহিনীকেও তাদের শক্তি বাড়াতে হবে। জার্মানি চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল সোমবার বলেছেন, জার্মানি ইউক্রেনকে অস্ত্র দেবে না। তিনি আরও বলেছেন, সামরিক রাস্তায় ইউক্রেনের সংঘাতের সমাধান সম্ভব নয়। ওয়াশিংটন কিয়েভকে অস্ত্র ও সরঞ্জামাদি দিয়ে সাহায্য করার বিষয়টি পুনর্বিবেচনা করছে, এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তিনি ওই মন্তব্য করেন। সোমবার নাইজেরিয়ার কর্মীরা মাইদুগুড়ির রাস্তা থেকে মৃতদেহগুলো সরিয়ে নিয়েছে। আগের দিন নাইজেরিয়া সেনাবাহিনী বোকো হারাম জঙ্গিদের শহর দখলের চেষ্টা প্রতিহত করে। নাইজেরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, অন্তত 500 জঙ্গি রোববারের লড়াইয়ে মারা গেছে। অবশ্য এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভয়েস অব আমেরিকার সাংবাদিক আব্দুল করিম হারুনা বলেছেন, বহু অসামরিক নাগরিকও ওই লড়াইয়ে প্রাণ হারিয়েছে। তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে শরিক হয়েছিল। বাকিরা মারা যায় দুপক্ষের গোলাগুলি এবং নাইজেরীয় বিমান বাহিনীর বোমা হামলায়। রোববার শত শত অসামরিক মানুষকে হাতে রাইফেল, লাঠি আর দা নিয়ে লড়াইয়ের দিকে এগুতে দেখা যায়। তারা বলেছে তারা সেনাবাহিনীকে সাহায্য করতে চাচ্ছে যাতে চরমপন্থীদের প্রতিহত করা যায়।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আগামী 10 বছরে তিনগুণ বাড়ানোর লক্ষ্য স্থির করল ভারত সরকার। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
ভারতের বর্তমান পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আগামী 10 বছরের মধ্যে তিনগুণ বৃদ্ধির লক্ষ্য স্থির করে দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ভারত সফরের সময় দুই দেশের মধ্যে পরমাণু চুক্তির জট খুলে যেতেই এই সিদ্ধান্ত। এখন পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হল 4,780 মেগাওয়াট। এবার লক্ষ্য এক দশকের মধ্যে তা বাড়িয়ে 14,580 মেগাওয়াটে নিয়ে যাওয়া। ইতিমধ্যেই কয়েকটি বিদ্যুৎ প্রকল্প নির্মীয়মান, কাজ শুরু হচ্ছে আরো কয়েকটির। স্থির হয়েছে 7টি পরমাণু রিয়্যাক্টর আনা হবে বিদেশ থেকে, আর দেশীয় প্রযুক্তিতে নির্মিত হবে আরো 11টি। গত 2013-14 অর্থবর্ষে পরমাণু বিদ্যুৎ প্রকল্পগুলির জন্য ব্যয় হয়েছিল 3,626 কোটি টাকা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে এখন থেকে এই অর্থ বরাদ্দ অনেকটাই বাড়ানো হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতার বইমেলায় এক অনুষ্ঠানে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড রাহুল ভার্মা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক ভারত সফর অর্থনীতিতে প্রণোদনা যোগাতে মদত দেবে। রিপোর্টটি পাঠিয়েছেন এরই ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের ফলে দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে। ভারতের স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি এতে আরো এগোবে। কলকাতা বইমেলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড রাহুল ভার্মা। ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তার গর্বের কথাও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে স্বদেশ চট্টোপাধ্যায়ের বিল্ডিং ব্রিজেস বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের প্রতিনিধি দলের সদস্য ছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকায় বসবাসকারী ইন্ডিয়ান আমেরিকান ফোরাম ফর পলিটিক্যাল এডুকেশনের সভাপতি স্বদেশ চট্টোপাধ্যায়। 2001 সালে ভারতীয় মার্কিন হিসেবে পদ্মভূষণও পান তিনি। পরবাসী সর্ষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মিশর আল জাজিরার এক সাংবাদিককে রোববার তার দেশ অস্ট্রেলিয়ায় ফেরত পাঠিয়েছে। নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগে তাকে এক বছরেরও বেশি সময় আটকে রাখা হয়। ফেরার গ্রেস বিমানযোগে সাইপ্রাস হয়ে অস্ট্রেলিয়া যাবার উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন। মিশরের কর্মকর্তারা বলেছেন প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি গ্রেসের বহিষ্কার অনুমোদন করেছেন। ওই সাংবাদিককে 400 দিন আটকে রাখা হয়। গত বছর তাকে সন্ত্রাস সংক্রান্ত অপরাধের জন্য 7 বছরের সাজা দেওয়া হয়। মিশরের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন দ্বিতীয় একজন আল জাজিরা সাংবাদিককেও কয়েকদিনের মধ্যে ক্যানাডায় ফেরত পাঠানো হতে পারে। ওই কেনেডীয় মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ফাহমিকে 2013 ডিসেম্বরে গ্রেটসের সঙ্গে গ্রেফতার করা হয়। মামলায় তারও 7 বছরের সাজা হয়েছে। ওদিকে মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের 183 জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর 15 জন পুলিশ কর্মীকে হত্যা করেছে। কায়রোর বাইরে কেরদাসা গ্রামের একটি পুলিশ স্টেশনে 2013 সালের অগস্ট মাসে হামলা চালানো হয় এবং ওই পুলিশ কর্মীরা মারা যায়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন জর্ডানের বন্দী বোমারু বিমান চালককে উদ্ধারের জন্য তার দেশ যথাসাধ্য করবে। বাদশাহ রোববার বলেছেন বৈমানিক মুয়াত আল খাসিসবার মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চলছে। আম্মান বলেছে বৈমানিক এখনও বেঁচে আছেন এই প্রমাণ পেলে তারা ইরাকি জঙ্গি সাজিদা আল রশাউইকে মুক্তি দেবে। সে জর্ডানে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায় আছে। জাপানের সাংবাদিকদের শিরচ্ছেদের ঘটনার পর আবারও নতুন করে জর্ডান উদ্যোগ নিচ্ছে। দক্ষিণ সুদানের বিবদমান পক্ষগুলোর মধ্যে রোববার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে মার্চের শুরু নাগাদ একটি চূড়ান্ত শান্তি চুক্তি এবং জুলাইয়ের মধ্যে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সোমবার ওই চুক্তির বিবরণ প্রকাশ করা হয়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিক মাশারের মধ্যে ওই চুক্তি স্বাক্ষর হয়। রোববার যুক্তরাষ্ট্র ন্যাশনাল ফুটবল লীগের বার্ষিক সুপার বোল চ্যাম্পিয়নশিপ খেলায় নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস 28-24 সিয়াটল সি হকসকে পরাজিত করেছে। গত 14 বছরে এটি ছিল প্যাট্রিয়টসের চতুর্থ শিরোপা। অ্যারিজোনার ফিনিক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় থার্ড কোয়ার্টার শেষে প্যাট্রিয়টস পিছিয়েছিল। ফোর্থ কোয়ার্টারে প্যাট্রিয়টসের কোয়ার্টারব্যাক টম ব্রেডি 2টি সাফল্য পান, আর তাতেই জয়ী হয় প্যাট্রিয়টস। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ঢাকায় যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট, জাতিসংঘের সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে শুরু হয়েছে 4 দিনব্যাপী আঞ্চলিক সন্ত্রাস প্রতিরোধ সম্মেলন। এরই প্রেক্ষাপটে ইসলামিক স্টেট জঙ্গিরা যে বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করে তহবিল সংগ্রহের তৎপরতা চালাচ্ছে, তাদের হত্যা করছে, এসব নিয়ে কথা বলেন ঢাকা ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট, বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল মনিরুজ্জামান। তার সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
ঢাকায় সোমবার থেকে শুরু হয়েছে 4 দিনব্যাপী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী যৌথ সম্মেলন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের আইন সহায়তা, উন্নয়ন এবং প্রশিক্ষণ দপ্তর, আন্তর্জাতিক অপরাধ তদন্ত প্রশিক্ষণ কর্মসূচি, জাতিসংঘের সন্ত্রাস বিরোধী কমিটি এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এই সন্ত্রাস বিরোধী আঞ্চলিক যৌথ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এতে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আইন শৃঙ্খলা সংস্থাগুলোর শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং মালদ্বীপের পুলিশ, আর্থিক বিষয়াদি সংক্রান্ত গোয়েন্দা কর্মকর্তাগণ ও আইনজীবীরাও অংশ নিচ্ছেন। এর মূল লক্ষ্য হচ্ছে সন্ত্রাসবাদের ঘটনা তদন্ত ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ বিনিময়, যা বৈশ্বিক সন্ত্রাস বিরোধী ফোরামের রাবাত স্মারকে উল্লেখ করা আছে। 4 দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্রের সার্চ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিলি সন্ত্রাসবাদকে একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, কোনো দেশই এই বিপদের হাত থেকে মুক্ত নয়। এদিকে বৈশ্বিক এবং আঞ্চলিক পর্যায়ে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নতুন মাত্রার বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গিদের মাধ্যমে। তারা বিভিন্ন দেশের নাগরিকদের জিম্মি করছে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে, মুক্তিপণ না দিলে হত্যা করা হচ্ছে। যেমন রোববারই হত্যা করা হয়েছে আরো একজন জাপানি নাগরিককে, যাকেও জিম্মি করা হয়েছিল। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে ইসলামিক স্টেটের জঙ্গিদের নতুন এই কৌশল সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান।
আন্তর্জাতিক সন্ত্রাসের পরিমণ্ডলে আইসিস এর বর্তমান কর্মকাণ্ড নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আইসিস বিভিন্ন দেশের জনগণকে তারা জিম্মি করে মুক্তিপণ আদায়ের জন্য প্রচেষ্টা করছে। তার ভিতরে তারা বিশেষ করে অর্থ আদায়ের জন্য তারা বিশেষ করে জোর দিচ্ছে। এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এই ধরনের জিম্মি করার মাধ্যমে তারা নতুন করে অর্থায়নের একটা সংস্থা তারা বের করেছেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা তারা সাফল্য পাচ্ছেন। যদিও অনেকে স্বীকার করেন নাই, তবে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আইসিস তাদের এই ধরনের মুক্তিপণের বিনিময়ে বেশ কিছু অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। সম্প্রতি জাপানি যে বন্দীদের তারা মুক্তিপণ চেয়েছিল, সে মুক্তিপণ আদায় না করার মাধ্যমে তারা তাদের শিরচ্ছেদ করেছে, এবং এর মাধ্যমে তারা একটা বিশেষ করে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে মুক্তিপণ আদায় যদি তারা ব্যর্থ হয় তাহলে তারা চরম পর্যায়ে চলে যেতে পারে। এছাড়াও এটা আমরা দেখতে পাচ্ছি যে এর মাধ্যমে তারা এক ধরনের বিরাট ধরনের প্রচারের যে ক্ষেত্রগুলো সেটার মধ্যস্থলে তারা বেশ কিছু সময়ের জন্য তারা থাকতে পারছেন, এবং এর মাধ্যমে তাদের যে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়ার থাকে সেগুলো তারা বিশ্বের মাধ্যমে তারা বিশ্বের কাছে প্রদান করতে পারছেন। এছাড়া আমরা এটাও দেখতে পাচ্ছি যে তারা শুধু মুক্তিপণ হিসেবে অর্থই দাবি করছেন সেটা নয়, এছাড়া তাদের যে বন্দীরা বিভিন্ন দেশে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা করছেন। কাজেই সবকিছু মিলে আমরা বুঝতে পারছি যে আইসিস এর কর্মকাণ্ডের ভিতরে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে, যার জন্যে বর্তমানে যে সন্ত্রাসের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে সেটা আরো জটিল প্রক্রিয়ার ভিতরে জড়িয়ে যাচ্ছে।
জেনারেল মনিরুজ্জামান আরো বলেন, ইসলামিক স্টেট জঙ্গিদের কর্মকাণ্ড বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের জঙ্গি গোষ্ঠীগুলোর অনুকরণ বা অনুসরণের বড় ধরনের সম্ভাবনা থেকে যায়।
মধ্যপ্রাচ্যের ইরাক এবং সিরিয়াতে আইসিস যে সাফল্য অর্জন করেছে তার থেকে অন্যান্য অঞ্চলে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে তারা বিপুল আকারে অনুপ্রাণিত হচ্ছে। তারা এমন দেখতে পাচ্ছে যে আইসিস যে পন্থাগুলো অবলম্বন করে তারা সাফল্য দিকে এগিয়ে গেছে, সেই পন্থা অবলম্বন করে তাদের এলাকাতেও আঞ্চলিক পরিমণ্ডলে তারা এগোতে চেষ্টা করবে। বিশেষ করে আমরা বলতে পারি যে দক্ষিণ এশিয়াতে আমাদের যে সন্ত্রাসের যে বড় ধরনের সমস্যাগুলো আছে তার চ্যালেঞ্জের মুখে নতুন নতুন যে পদ্ধতিগুলো এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তারা উদ্ভাবন করতে পারে তার একটা উদাহরণস্বরূপ আইসিসির কর্মকাণ্ডকে তারা নিতে পারে। বিশেষ করে এই কারণে যে বর্তমানে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রস্থানের পরে সেখানে যে তালেবানদের নতুন উজ্জীবন হচ্ছে সেই পর্যায়ে দেখা যাচ্ছে তারা নতুন নতুন পন্থা অবলম্বনের পথ খুঁজছে এবং আইসিসের বর্তমান কর্মকাণ্ড তাদের জন্য একটা পাথর হয়ে দাঁড়াতে পারে।
জেনারেল মনিরুজ্জামান মনে করেন সামগ্রিকভাবে সন্ত্রাসবাদের বিপদটি নতুন মাত্রায় আবির্ভূত হয়েছে এবং এ ব্যাপারে সবাইকেই সতর্ক থাকতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবারে আপনাদের জন্য রয়েছে খেলার খবর, শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
রবিবার আমেরিকার শহর, নগরে, বন্দরে, ঘরে ঘরে ছিল আনন্দ কোলাহল। কেন? যুক্তরাষ্ট্রের অতি প্রিয় ফুটবল খেলার চূড়ান্ত হার জিতের প্রতিযোগিতা সুপার বোল। অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স স্টেডিয়ামে 49তম সুপার বোল ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। শিরোপা জয় করে নিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের কোয়ার্টারব্যাক টম ব্র্যাডির দল, হারিয়ে দিল সিয়াটল সিহক্সকে 28-24। 14 বছরে এ ছিল তাদের চতুর্থ শিরোপা জয়। খেলার সেরা খেলোয়াড় হলেন, ঠিক ধরেছেন, টম ব্র্যাডি। টম তৃতীয়বারের মতো সেরা খেলোয়াড়ের খেতাব পেলেন। তিনি জাতীয় ফুটবল লীগে এই নিয়ে তার দলের জন্য চতুর্থবারের শিরোপা জয়ের খেলায় 72 গজের দূরত্বে টাচডাউনের অপূর্ব এক শিহরণ জাগানো মুহূর্ত সৃষ্টি করেন। টম আর এক সুপারবোল তারকা জো মন্টানার রেকর্ড ছাড়িয়ে গেলেন। টিকিটের দাম ছিল $800 থেকে $1900, কিন্তু দর্শক ভক্তরা তার দ্বিগুণ দামেও খেলা দেখেছেন। সুপারবোল বলে কথা। আর সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম টেনিস হার্ডকোর্টের খেলা অস্ট্রেলিয়ান ওপেনে একক শিরোপা জিতেছেন মহিলাদের কোর্টে সেরেনা উইলিয়ামস। সেরেনা হারিয়ে দিলেন রাশিয়ার মারিয়া শারাপোভাকে সরাসরি 2টি সেটের খেলায়। এ ছিল সেরেনার ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়, অর্থাৎ কিনা সবচাইতে বেশি জয়ের রেকর্ড। আর পুরুষদের কোর্টেও এই নিয়ে 5 বার শিরোপা জিতে নতুন রেকর্ড করলেন সার্বিয়ার নোভাক ইয়োকোভিচ। তবে খুব সহজে নয়, হারিয়ে দিয়েছেন তার জোর প্রতিদ্বন্দ্বী ব্রিটেনের অলিম্পিক টেনিস জয়ী তারকা অ্যান্ডি মারেকে 4টি সেটের খেলাতে। এই ছিল খেলার খবর।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় 2015 বিশ্বকাপ ক্রিকেট। নতুন এক গবেষণায় দেখা গেছে শিশু জন্মের প্রথম কয়েক বছরে শিশুকে যদি বিশেষ ধরনের কিছু যত্ন করা যায় তাহলে পরিণত বয়সে ওই শিশু সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে সফল হয়। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা আর্ট চাইমস এর বিস্তারিত রিপোর্ট শুনুন তাহেরা কিবরিয়ার কাছে।
আগের গবেষণাগুলোতে দেখা গিয়েছে যে শিশুরা জন্মের প্রথম বছরে বাবা মায়ের বিশেষ যত্ন পেয়েছে সেই শিশুরা অন্যদের তুলনায় স্কুলে ভালো করেছে। বয়ঃসন্ধির কালে মানুষের সঙ্গে তাদের সামাজিক সম্পর্ক সহজ স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। তবে প্রশ্ন হচ্ছে, যেসব গুণাগুণ শিশু বয়সে দেখা যায় সেসব পরিণত বয়সেও কি থাকে? ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের গবেষক লি রাবে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। শিশুর প্রতি মায়ের পরিচর্যা বা যত্ন, এই বিষয়টি ব্যাপক এবং বিস্তৃত, সুনির্দিষ্ট করে এর ব্যাখ্যা দেওয়াও একটু দুষ্কর। গবেষকেরা ম্যাটারনাল সেন্সিটিভিটি বলতে বোঝাতে চেয়েছেন যে একটি শিশু যখন এমন কিছু করতে চাইছে যা তার দ্বারা করা প্রায় অসম্ভব, সেই ক্ষেত্রে বাবা মার উচিত বারণ না করে বা সরাসরি শিশুটিকে সাহায্য না করে বরং উৎসাহ দিয়ে অন্য নানা উপায় বলে দিয়ে শিশুকে দিয়েই ধীরে ধীরে কাজটি করিয়ে নেওয়া। এই ধরুন, খেলনা বা পাজল তৈরি করার সময় যখন কঠিন মনে করে শিশুরা অনেক সময় তা শেষ করতে চায় না, ঠিক ওই সময় বাবা মার এগিয়ে এসে শিশুকে দিয়েই অসমাপ্ত কাজটি শেষ করাতে হবে। মিস্টার রাবে বলেন,
was supportive of them, was affirming them, was বাচ্চারা যখন কোনো ভালো কাজ করে তখন আমাদের প্রশংসা করতে হবে, তাদের সমর্থন করতে হবে এবং উৎসাহ দিতে হবে। কিছু সমাধান সঠিকভাবে করতে না পারলে তাদের ওপরে রাগ না করে তাদের বুঝিয়ে অন্য উপায় সে কাজটি করানোর জন্য তাদের সাহায্য করতে হবে। ১৯৭০ দশকে রাবি এবং তার সহকর্মীরা মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা শুরু করেন। প্রথমবার গর্ভধারণ করেছেন এমন ২০০ মহিলার ওপরে তারা গবেষণা চালান। গবেষকেরা শিশু জন্মের পর থেকে ৩০ বছরের ওপর পর্যন্ত এদের শিক্ষাজীবন, চাকরি এবং বিয়ে সহ এদের জীবনের সফলতার কারণগুলোও নির্ধারণ করেছেন। এদের গতিবিধির ওপরেও বিশেষভাবে নজর রেখেছেন। গবেষক রাবে বলেন, শিশু জন্মের প্রথম ৩ বছর মা ও শিশুর কথাবার্তা, আচার আচরণ তারা ভিডিও করেছেন। গবেষকেরা এই ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখেছেন অভিভাবকেরা কিভাবে তাদের শিশুদের আদর যত্ন লালন পালন করেছেন। শিশুদের বয়স যখন ২০-এর কোঠায় এবং ৩০-এর কোঠায়, ওই শিশুরা পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন এবং কিভাবে তারা বড় হচ্ছেন সেটাও গবেষকেরা পর্যবেক্ষণ করেছেন। গবেষক রাবে বললেন,
What we found was that the effect was not just observed during childhood and adolescence, but persisted into adulthood.
শিশু কিশোর বয়স সহ সমাজ জীবনে ও শিক্ষা ক্ষেত্রে এরা কেমন করছে তার দিকেও বিশেষভাবে নজর রাখা হয়েছে। এটা বিশেষভাবে লক্ষণীয় যে শিশু বয়সের গুণাগুণগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে সার্বিকভাবে কমেনি। গবেষণায় অংশগ্রহণকারী শিশুরা সবাই খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। অধিকাংশ শিশুদের মা অবিবাহিত এবং এদের প্রায় অর্ধেকই কিশোরী বয়সে মা হয়েছেন। এই গবেষণায় দেখা গেছে যে সুযোগ সুবিধা বঞ্চিত মায়েদের সন্তানেরাও ভালো করতে পারে এবং জীবনে সফল হতে পারে।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
আদেল রাদি সাকর আল ওয়াহাবি আল হারবি একজন পলাতক, যাকে ইরানে আল কায়দা সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা প্রদানের জন্য খোঁজা হচ্ছে। ইরানে আল কায়দার শীর্ষ সমন্বয়কারী মোহসিন আল ফাদলির একজন সহযোগী হিসেবে আল হারবি ইরান হয়ে আফগানিস্তান এবং ইরাকে সন্ত্রাসী নিয়োগ এবং নিয়োজিত করায় সহযোগিতা প্রদান করেছে। অনুমান করা হচ্ছে যে সে আল কায়দার হামলা পরিচালনায় অর্থ যোগানেও সহায়তা প্রদান করেছে। আল হারবি একজন সৌদি নাগরিক, তার বয়স ২৬ বছর। সে আবু আলী মুহারিব নামটিও ব্যবহার করে থাকে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আফগানিস্তানে আল কায়দার তৎপরতায় যোগ দিতে ভ্রমণের জন্য এবং গ্রুপটিকে ইন্টারনেটে কারিগরি বিষয়ে সহায়তা প্রদানের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। দ্য রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম আল হারবির অবস্থান সম্বলিত তথ্যের জন্য ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে, সকল নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে জানাতে পারেন অথবা টিপলাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে info@rewardsforjustice.net এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
এতক্ষণ সম্পাদকীয় শুনছিলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হল। আর এখন আপনাদের জন্য রয়েছে প্রশ্নোত্তরের অনুষ্ঠান, পরিবেশন করছেন সেলিম হোসেন।
মিতালী অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশ কয়েকটি ইমেল এবং চিঠি আমার হাতে রয়েছে। প্রথম যে ইমেলটি পড়ছি সেটি লিখেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, সভাপতি আন্তর্জাতিক বান্ধন বেতার শ্রোতা সংঘ, গ্রাম গান্দাছি, ডাক বাঙ্গড্ডা বাজার, থানা নাঙ্গলকোট, কুমিল্লা, বাংলাদেশ থেকে। চমৎকার একটি কবিতা লিখে পাঠিয়েছেন সোহাগ ব্যাপারী, কয়েকটি লাইন আমি পড়ছি। ছড়িয়ে আছে অনেক ঝরা পাতা, বুকে নিয়ে নানা সুখের কথা কিংবা দুঃখ বার্তা, ভালোবাসা গেয়ে ওঠা দুই কলি গান। শেষে আর দু একটি লাইন পড়ছি। মাটিতে কানাকানি পড়ে যায়, বাতাস যেন কানের পাশে বলতে থাকে ভালোবাসি ভালোবাসি, এই সন্ধ্যায় ঝরা পাতার চত্বরেও তোমায় ভালোবাসি হে প্রিয় ভয়েস অফ আমেরিকা। চমৎকার সুন্দর কবিতার জন্য সোহাগ ব্যাপারে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে আবারও লিখবেন। দেবাশিস গোপ ইন্টারন্যাশনাল রেডিও লিসেনার্স ক্লাবের সাধারণ সম্পাদক, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে আপনি লিখেছেন, খুব ভালো থাকি যখন আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনি ও ই পত্র লিখি। ক্যালেন্ডার এখনো পেলাম না। অনুষ্ঠানের শ্রবণমান খুব ভালো, তাই অনুষ্ঠানের প্রতি একটা আলাদা আকর্ষণ লাগে। বিজ্ঞান জগতের খবর মিতালি, সর্বোপরি বিশ্ব সংবাদ আমার দারুণ লাগে। আমার প্রশ্ন, বারাক ওবামা কোথায় কবে জন্মগ্রহণ করেন, তাঁর বাবা ও মায়ের নাম কি, তিনি কতদূর পড়াশোনা করেছেন, উত্তরের অপেক্ষায় থাকলাম। দেবাশিস গোপ, ক্যালেন্ডার আপনাকে আমরা পাঠিয়ে দেব। বারাক ওবামা জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের হোনোলুলুতে 1961 সালের 4 অগস্ট। তাঁর বাবার নাম বারাক ওবামা সিনিয়র এবং মায়ের নাম অ্যান ডানহাম। তিনি পড়াশোনা করেছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। ভালো থাকুন, চিঠির জন্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, মিতালি আজ এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শতরূপা বড়ুয়া।
পূর্ব ইউক্রেনে একজন রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা তাদের বাহিনীকে শক্তিশালী করে তোলার ঘোষণা দিয়েছেন, যাতে এই বাহিনীর লোকবল প্রায় 1 লক্ষে পৌঁছবে। সঘোষিত গণপ্রজাতান্ত্রিক ডনেৎস্কের নেতা আলেকজান্ডার জাখারশেঙ্কোর উদ্ধৃতি দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের বার্তা সংস্থা ড্যান সোমবার বলেছে, শত্রুরা দক্ষিণ ডনেৎস্ক অঞ্চলে হামলা চালানোর উদ্দেশ্যে তাদের শক্তি বৃদ্ধি করছে। এখানে শত্রু বলতে ইউক্রেনের সরকারের কথা বলা হয়েছে, তাই সমতা আনার জন্য বিচ্ছিন্নতাবাদী বাহিনীকেও তাদের শক্তি বাড়াতে হবে। ওদিকে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল সোমবার বলেছেন, জার্মানি ইউক্রেনকে অস্ত্র দেবে না। তিনি আরও বলেছেন, সামরিক রাস্তায় ইউক্রেনের সংঘাতের সমাধান সম্ভব নয়। ওয়াশিংটন কিয়েভকে অস্ত্র ও সরঞ্জামাদি দিয়ে সাহায্য করার বিষয়টি পুনর্বিবেচনা করছে, এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তিনি ওই মন্তব্য করেন। সোমবার নাইজেরিয়ার কর্মীরা মাইদুগুড়ির রাস্তা থেকে মৃতদেহগুলো সরিয়ে নিয়েছে। আগের দিন নাইজেরিয়ার সেনাবাহিনী বোকোহারাম জঙ্গিদের শহর দখলের চেষ্টা প্রতিহত করে। নাইজেরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, অন্তত 500 জঙ্গি রোববারের লড়াইয়ে মারা গেছে। অবশ্য এই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভয়েস অব আমেরিকার সাংবাদিক আব্দুল করিম হারুনা বলেছেন, বহু অসামরিক নাগরিকও ওই লড়াইয়ে প্রাণ হারিয়েছে। মিশর আল জাজিরার এক সাংবাদিককে রোববার তার দেশ অস্ট্রেলিয়ায় ফেরত পাঠিয়েছে। নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করার অভিযোগে তাকে 1 বছরেরও বেশি সময় আটকে রাখা হয়। ফেডারগ্রাস বিমানযোগে সাইপ্রাস হয়ে অস্ট্রেলিয়া যাবার উদ্দেশ্যে কায়রো ত্যাগ করেন। মিশরের কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি গ্রেটসের বহিষ্কার অনুমোদন করেছেন। ওই সাংবাদিককে 400 দিন আটকে রাখা হয়। গত বছর তাকে সন্ত্রাস সংক্রান্ত অপরাধের জন্য 7 বছরের সাজা দেওয়া হয়। মিশরের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দ্বিতীয় একজন আল জাজিরা সাংবাদিককেও কয়েকদিনের মধ্যে ক্যানাডায় ফেরত পাঠানো হতে পারে। ওই ক্যানাডীয় মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ফাহমিকে 2013 ডিসেম্বরে গ্রেটসের সঙ্গে গ্রেফতার করা হয়। মামলায় তারও 7 বছরের সাজা হয়েছে। ওদিকে মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের 183 জন সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর 15 জন পুলিশ কর্মীকে হত্যা করেছিল। কায়রোর বাইরে কেরদাসা গ্রামের একটি পুলিশ স্টেশনে 2013 সালের অগস্ট মাসে ওই হামলা চালানো হয় এবং ওই পুলিশ কর্মীরা মারা যায়। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, জর্ডানের বন্দী বোমারু বিমান চালককে উদ্ধারের জন্য তাঁর দেশ যথাসাধ্য করবে। বাদশাহ রোববার বলেছেন, বৈমানিক মুয়াদ আল খাসাসপার মুক্তির জন্য সব ধরনের চেষ্টা চলছে। আমান বলেছে, বৈমানিক এখনও বেঁচে আছেন এই প্রমাণ পেলে তারা ইরাকি জঙ্গি সাজিদা আল রশাউইকে মুক্তি দেবে। সে জর্ডানে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের অপেক্ষায় আছে। জাপানি সাংবাদিকদের শিরচ্ছেদের ঘটনার পর আবারও নতুন করে জর্ডান উদ্যোগ নিচ্ছে। দক্ষিণ সুদানের বিবদমান পক্ষগুলোর মধ্যে রোববার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তিতে মার্চে শুরু নাগাদ একটি চূড়ান্ত শান্তি চুক্তি এবং জুলাইয়ের মধ্যে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সোমবার ওই চুক্তির বিবরণ প্রকাশ করা হয়। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিক মাশারের মধ্যে ওই চুক্তি স্বাক্ষর হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, আর প্রকৌশলী ছিলেন সেড্রিক ফ্র্যাঙ্কলিন। আর আমি সুগুপ্তা নসরিন কুইন সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.